আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেছেন। আন্তর্জাতিক সহযোগিতার জন্য সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন তিনি। সেখানে সমুদ্র নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এরপর 15 সদস্যের নিরাপত্তা কাউন্সিলের সর্বসম্মতিক্রমে সমুদ্র নিরাপত্তা বিষয়ক একটি প্রেসিডেন্সিয়াল রেজলিউশন পাশ হয়েছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার আলোচ্যসূচির আওতায় প্রথমবারের মতো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা করা হলো। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্র বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে বলেছেন, সমুদ্রের পরিবেশ আমাদের বাঁচাতেই হবে, আর সেই জন্য প্রথমে প্লাস্টিক বর্জ্য বন্ধ করতে হবে, পাশাপাশি অতিরিক্ত মাছ ধরার প্রবণতাও কমিয়ে আনতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল দ্য রিজিয়ন বা সাগর পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটি নিরাপদ স্থিতিশীল সমুদ্র অঞ্চল তৈরি করাটা জরুরি।
আজ কা নয়া ভারত নয়ী দুনিয়া কে সাথ চলনে কে লিয়ে তৈয়ার হ্যায় তৎপর হ্যায়। জো ভারত কবি বিদেশি নিবেশ সে আশঙ্কিত থা, আজ বো হর প্রকার কে নিবেশ কা স্বাগত কর রহা হ্যায়। জিস ভারত কি ট্যাক্স সে জুড়ি নীতিও সে কবি নিবেশকো মে নিরাশা ফেল জাতি থি, আজ উসি ভারত মে দুনিয়া কা সবসে কম্পিটিটিভ কর্পোরেট ট্যাক্স হ্যায় আর ফেসলেস ট্যাক্স সিস্টেম ভি হ্যায়।
প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপে যাতে সমুদ্রপথ ব্যবহার করা না হয় সেদিকেও নজর দিতে হবে। একই সঙ্গে তিনি মহাসাগরে বৈধ ব্যবহার, সমুদ্র যাত্রী এবং উপকূলীয় সম্প্রদায়ের জীবন ও জীবিকার সুরক্ষার উপর জোর দিয়েছেন। এদিকে দেশকে আত্মনির্ভর করতে অটোমোবাইল স্ক্র্যাপেজ নীতির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তা থেকে মেয়াদ উত্তীর্ণ বা দূষণ সৃষ্টিকারী যানবাহন সরাতে সাহায্য করবে অটোমোবাইল স্ক্র্যাপেজ নীতি। শুধুমাত্র অটোমোবাইল নয়, সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন আনবে এই নীতি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দূষণ মুক্তির সঙ্গে স্বাচ্ছন্দ্যদায়ক যানবাহনের প্রয়োজন। দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নীতি। রাস্তা থেকে আনফিট গাড়ি সরিয়ে শহর থেকে একদিকে যেমন দূষণ কমানো সম্ভব হবে, তেমনি সরকারের উন্নয়নের লক্ষ্যকেও তুলে ধরবে। এই নীতির ফলে দেশে 10,000 কোটি টাকার বিনিয়োগ আসবে এবং কয়েক হাজার যুবকের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই পলিসি নয়ে ভারত কি মোবিলিটি কো অটো সেক্টর কো নয়ি পহচান দেনে বালি দেশ মে ভেহিকল পপুলেশন কে মডার্নাইজেশন কো अनफिट व्हीकल्स को एक साइंटिफिक मैनर में सड़कों से हटाने में ये पॉलिसी बहुत बड़ी भूमिका निभाएगी।
এরই মধ্যে বেঙ্গালুরুতে আগস্টের প্রথম দু সপ্তাহের মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছে 500 বেশি শিশু, যা নিয়ে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। যদিও বৃহৎ বেঙ্গালুরু মহানগরপালিকা বা BBMP আশ্বস্ত করেছে বিষয়টি নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যে 500 জন শিশু আক্রান্ত হয়েছে তার মধ্যে 5 দিনই আক্রান্ত হয়েছে 263 জন। আক্রান্তদের মধ্যে যেমন 0 থেকে 9 বছর বয়সী রয়েছে, তেমনি 10 থেকে 19 বছর বয়সীরাও রয়েছে। BBMP'র বিশেষ কমিশনার স্বাস্থ্য রণদীপ ডি জানিয়েছেন, শিশুদের আক্রান্ত হওয়ায় যে প্রবণতা দেখা দিচ্ছে তাতে আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে। অন্যদিকে করোনা তৃতীয় ঢেউয়ের শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হতে পারে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের দিকে বেশি করে নজর দিতে হবে। এই পরিস্থিতিতে তাই ধর্মীয় অনুষ্ঠান হোক বা লোকাল ট্রেন, সবকিছুতেই বিধিনিষেধ থাকছে 31 আগস্ট পর্যন্ত। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে, আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে।
এবার রাজনীতির অন্য খবর। দেশের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত করছে টুইটার, এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা এবং সাংসদ রাহুল গান্ধী। ইউটিউবে নিজস্ব চ্যানেলে টুইটার্স ডেঞ্জারাস গেম নামে একটি ভিডিও প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সেখানে কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে টুইটার, গণতন্ত্র তাই বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে, সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। টুইটার সকলকে আশার আলো দেখাতো বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, সকলে ভাবতেন সেখানে কথা বলা যায়, তবে এখন স্পষ্ট যে টুইটারও নিরপেক্ষ সংস্থা নয়, সেখানেও পক্ষপাত হচ্ছে, কেন্দ্রীয় সরকারের মতো চলছে সংস্থাটি, অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তিনি আরো বলেছেন, অ্যাকাউন্ট লক করার মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করছে টুইটার, সেই জন্যই তাঁর এবং কংগ্রেসের আরো পাঁচজন নেতার টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার যে প্রায় 20 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাদের অধিকারে হস্তক্ষেপ করছে মাইক্রো ব্লগিং সাইট, অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই প্রবণতাকে ভয়ঙ্কর বলেও দাবি করেছেন তিনি।
By shutting down my Twitter, they're interfering in our political process. A company is making its business to define our politics. And as a politician, I don't like that. This is an attack on the democratic structure of the country. This is not an attack on Rahul Gandhi. This is not, simply shutting Rahul Gandhi down. I have 19, 20 million followers. You're denying them the right to an opinion. That's what you're doing. So this is not only patently unfair, this is... They are breaching the idea that Twitter is a neutral platform. And for the investors, this is a very dangerous thing.
অন্যদিকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এফআইআর এ ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরাজ্যে আইন তাদের হাতে রয়েছে। ত্রিপুরায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেস নেতাদের দেখতে গিয়ে সেখানকার সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ত্রিপুরায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ওখানে নামলেই অ্যারেস্ট করা হবে এমনটা বলা হয়েছে, আর এমনটা হলে তিনিও চুপ করে বসে থাকবেন না, কারণ এরাজ্যেও মানে পশ্চিমবঙ্গেও আইন তার হাতে রয়েছে, এখানেও বিজেপি রয়েছে, তবে তিনি নাম করেননি বিজেপির, তবে তিনি তা প্রয়োগ করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে।
আর কি করবে, ওদের কাজ কি? ওদের কাজ নেই, কর্ম নেই, ওরা নিজেরাই অত্যাচার করছে। বর্বর সরকার, নিষ্ঠুর সরকার, নির্দয় সরকার এবং পাশবিক সরকার, ওরা কাউকেই, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সাংবাদিকদেরও কথা বলতে দেয় না ত্রিপুরায়। আপনারা নিজেরা গিয়ে কথা বলে দেখুন, সাংবাদিক বলুন, সামাজিক কর্মী বলুন, পলিটিক্যাল লোক বলুন, কাউকে নয়। তবে এভাবে চলবে না, আমরা লড়ে নেব। আর সবার নামে এফআইআর করে যদি মনে করে যে তারা নামলেই অ্যারেস্ট করবে, এটা ওদেরও মনে রাখতে হবে। এখানে কিন্তু আইন কিন্তু আমাদের হাতেও আছে, আমরা এটা অ্যাপ্লাই করতে চাই না, বাট আশা করি যে চ্যারিটি বিগিনস এট হোম।
এর মধ্যে রবিবার ভারতে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণস্থল কেন জাহাজের শিপিং কন্টেনার দিয়ে সাজানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তেমনই বিতর্ক হচ্ছে আজ 16 আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে দিবসকে কেন্দ্র করে। 21 জুলাই সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট দিবসটিকে রাজ্য জুড়ে খেলা হবে দিবস হিসেবে পালনের ঘোষণা করেছিলেন। বিতর্কের মুখে তৃণমূলের জবাব, 1980 সালে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মৃতদের স্মরণে এই দিনটি পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। তৃণমূল কংগ্রেসের দিকে এর আগে বিরোধী বিজেপি দিনটিকে বেছে নেওয়ার জন্য রাজনীতির অভিযোগ তুলেছে, কারণ 1946 সালে স্বাধীনতা ঠিক 1 বছর আগে ওই দিনই এক দাঙ্গায় কলকাতায় 100,000 মানুষ খুন হয়েছিলেন, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের ফিরাদ হাকিম এবং বিজেপির নেতা সমীক ভট্টাচার্য বলেছেন,
বাংলার খেলা দেখে সারা দেশ উৎসাহিত হয়ে গেছে, তারা সবাই আর চাইছে বাংলায় খেলা হবে, যদি খেলতে পারি আমরা তাহলে সারা দেশে কেন খেলা হবে না। তাই সেই খেলা তো পরে হবে, রাজনৈতিক খেলা, এখন 16 তারিখে খেলা হবে দিবস, অর্থাৎ ফুটবল পায়ে নিয়ে আমরা খেলছি। আজকের জেনারেশন যারা মাঠে নেমে খেলছেন তারা আগের দিকে তাকাচ্ছেন।
বারবার বলছে এই দিনটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা দুঃখের দিন, আতঙ্কের দিন। 15,000 মানুষকে নির্বিচারে খুন করা হয়েছিল, সেই লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যা, সেই দিন ডাইরেক্ট অ্যাকশন ডে। সেই ডাইরেক্ট অ্যাকশন ডেকে এরা খেলা হবে দিবস হিসেবে পালন করছেন, একটি নির্দিষ্ট বার্তা দিতে এরা এখান থেকে ঘোষণা করছেন, আর রামগঞ্জে তার প্রতিক্রিয়া কি হচ্ছে একটু ভালো করে দেখবেন।
আর শেষ খবর, 2019-20 আর্থিক বছরে চুল রপ্তানি করে ভারতের আয় বেড়েছে প্রায় 45%, আয় হয়েছে 2,735 কোটি টাকারও বেশি। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, কোভিডের কারণে বিশ্ববাজারে চুলের যোগান কমায় বাজারে দাম বেড়েছে, আর তারই সুবিধা পেয়েছে ভারত। ভারত থেকে চুল আমদানিকারকদের শীর্ষে রয়েছে চীন। চীন যত চুল আমদানি করে তার 60% যায় ভারত থেকে। ভারতে চুল সরবরাহের অন্যতম কেন্দ্র মন্দিরগুলো। এবার সবচেয়ে বেশি চুল সরবরাহ করেছে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির। মেয়েদের চুলের দাম ছেলেদের থেকে কয়েক গুণ বেশি। কাটা চুলের থেকে বেশি দাম হলো রেমি চুলের। মাথা থেকে সরাসরি তুলে নেওয়া চুলকে রেমি চুল বলা হয়। এই চুলকে প্রক্রিয়াকরণের পর তা দিয়ে যখন উইক বা পরচুলা বানানো হয় তখন তা নাকি নকল বলে চেনাই যায় না।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।